السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হিদায়াত দান করেছেন দ্বীনে ইসলাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তার পূর্ণতা দান করেছেন এবং সেই পথে আমাদেরকে চলার শক্তি দান করেছেন সেই আল্লাহরই যাবতীয় প্রশংসা যিনি সারা বিশ্ব সৃষ্টি করেছেন জামানা কাল সৃষ্টি করেছেন এবং তার মধ্য থেকে বিশেষ বিশেষ স্থানকে বিশেষ বিশেষ সময়কে শ্রেষ্ঠত্ব দান করেছেন ফজিলত দান করেছেন সম্মানিত করেছেন মর্যাদার স্থান মর্যাদার কাল মর্যাদার সময় বলে আখ্যায়িত করেছেন দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ঘর বাইতুল্লাহর হজ পালন করেছেন মহান আল্লাহর ইবাদত বন্দেগি করেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে পঁচিশে জিলকাদ শেষ হয়ে গেল এরপরে শুরু হবে আরবি বা ইসলামী বছরের দ্বাদশ মাস শেষ মাস জিলহিজ্জা বা জিলহজ এই মাস হজের মাস এই জন্য এই মাসকে জিলহজ বা জিলহিজ্জা বলা হয় এই মাস সম্মানিত মাস বছরে যে চারটি মাস সম্মানিত মাস আল আশহরুল হরম বা হারাম মাস বলা হয়েছে প্রাচীন যুগ থেকেই এই মাসগুলির বিশেষ বিধান লোকেরা পালন করত এই জিলহিজ্জা মাসের প্রথম দশ দিন এক তারিখ থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত বিশেষভাবে মর্যাদা পেয়েছে কোরআন এবং হাদিস দ্বারা এই দশটি দিনের ফজিলত মাহাত্ম্যের প্রমাণ রয়েছে এই দশটি দিনে বহু ইবাদত বন্দেগী বা বহুমুখী ইবাদত বন্দেগী আল্লাহর বান্দারা করে থাকেন যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েকটি দিনকে সম্মানিত করেছেন শ্রেষ্ঠত্ব দান করেছেন ফজিলত দান করেছেন এবং ফজিলত মানুষের আমলের ভিত্তিতে হয়ে থাকে আল্লাহ তাআলা মানুষকে এই দিনগুলিতে বিশেষ বিশেষ নেক আমলের আদেশ দান করেছেন যে সৎ আমলগুলি যে ভালো কাজগুলি মানুষ সম্পাদন করে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে যার ফলে এই দিনগুলির ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন তার কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলির ফজিলত বর্ণনা করেছেন এই জিলহজ মাসের প্রথম দশক অর্থাৎ প্রথম দশ দিন এ সম্পর্কে একটি আয়াত রয়েছে কোরআনে কারিমে সূরা আল ফজর আম্মা পারার সূরা সেই সূরার দ্বিতীয় আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালায়ালিন আশর আরম্ভ হয়েছে এই সূরা আল ফজর দিয়ে কয়েকটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন কসম করেছেন ওয়াল ফজরে ওয়ালায়ালিন আশর যেসব বস্তু বা যেসব বিষয়ের গুরুত্ব থাকে ফজিলত থাকে মর্যাদা থাকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে সেসবের কসম বহু জায়গায় কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন তার মধ্যে প্রথম কসম এই সূরায় ওয়াল ফজর ফজরের কসম তাহলে ফজর এই ফজরের সময় সময়টি মোবারক সময় এই ফজরের সময় হচ্ছে মানুষের ঘুম ভাঙার সময় এবং মানুষ ঘুম থেকে যে ঘুমকে বলা হয়েছে মরণের ভাই আন নওম আখুল মত একে বলা হয়েছে আল মওতাতুস সুগরা ক্ষুদ্র মরণ কারণ এক প্রকারের মরণ, তারপরে মানুষ জাগতেও পারে আর না জেগে চিরকালের জন্য ঘুমিয়েও যেতে পারে। যেমন মহান আল্লাহ কোরআনে কারিম ইরশাদ করেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, মহান আল্লাহ মৃত্যু দান করেন, মানুষের আত্মাগুলিকে গ্রহণ করে নেন, রূহ কবজ করে নেন, হিনা মাউতিহা যখন তাদের মরণের মুহূর্ত চলে আসে, মরণের সময় কাল এসে গেছে তখন। ওয়াল্লাতি লাম তামুত ফি মানামিহা, আর যে সব মানুষের মতের সময় আসেনি, এখনো সময় তার বাকি রয়েছে পৃথিবীতে, তাদের আত্মাগুলিকে গ্রহণ করেন, ফি মানামিহা তাদের ঘুমের অবস্থায়, ঘুমের অবস্থায়ও আত্মাগুলি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে চলে যায়, আল্লাহ রাব্বুল আলমিন সেগুলিকে গ্রহণ করেন। এই গ্রহণের ধরন কি, পদ্ধতি কি, কিভাবে আল্লাহ রাব্বুল আলমিন গ্রহণ করেন, এসব কথা আল্লাহ ভালো জানেন। এ সম্পর্কে মানুষের জ্ঞান দ্বারা, বিজ্ঞান দ্বারা যতটুকু জানতে পারে যে ঘুম কি, ঘুমে কি হয়, ঘুমে স্বপ্ন কিভাবে দেখে, অনেক স্বপ্ন দেখা যায় যার বাস্তবায়ন হয়, ইত্যাদি ইত্যাদি একটি বিষয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন মানুষের আত্মাগুলিকে গ্রহণ করেন ঘুমের অবস্থাতেও, ঘুমের অবস্থাতেও, তা স্পষ্ট এ আয়াত দ্বারা। ওয়াল্লাতি লাম তামুত ফি মানামিহা, ঘুম থেকে যখন জাগে তখন এই সময়কে ভালো কাজে লাগাতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আবার আমার আত্মা গ্রহণ করার পরে ফিরিয়ে দিলেন। তাই আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন আল্লাহর প্রশংসা এবং শুকরিয়া জ্ঞাপনের ঘুম ভাঙার পরে, আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সে আল্লাহরই শুকরিয়া, যাবতীয় প্রশংসা, যিনি আমাদেরকে জীবন দান করলেন, আহয়ানা আবার জীবন দান করলেন, বাদা মা আমাতানা আমাদের মৃত্যু হয়ে যাওয়ার পরে। এখানেও এই হাদিসের দোয়ায় ঘুমকে মৃত্যু বলা হয়েছে, ওয়াইলাইহিন নুশুর, এবং তার কাছে প্রত্যাবর্তিত হইতে হবে। তো যাক, মানুষকে ফজরের সময় এই এমন একটি সময় আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত এবং ভালো কাজ দিয়ে আরম্ভ করা উচিত, সব তাতে যাতে করে সবসময় ভালো কাজ হয়। এই জন্য আল্লাহ রাব্বুল ফজরের নামাজ ফরজ করেছেন, প্রথম কাজ হচ্ছে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা ফরজ নামাজের মাধ্যমে, তারপরে দুনিয়ার কাজে লেগে যান, হালাল কাজগুলি করুন, বৈধ কাজ করুন, ভালো কাজ করুন, নেকির কাজ করুন ইত্যাদি। ওয়াল ফজর, আল্লাহ ফজরের কসম করেছেন, ফজরের নামাজ এত গুরুত্বপূর্ণ যে শুধু ফজরের সুন্নাতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাকাত আল ফজরে খাইরুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের দুই রাকাত সুন্নাত সারা বিশ্বের যা কিছু রয়েছে সমস্ত চাইতে শ্রেষ্ঠ উত্তম। সুন্নাত দুই রাকাত মাত্র ফজরের, সারা বিশ্বে যা কিছু আছে, আকাশ, জমিন, ধন, সম্পদ ইত্যাদি, মানুষ, জিন, সবকিছু চাইতে উত্তম। তাহলে ফরজের কত ফজিলত হতে পারে, যে ফরজ নামাজ যদি জামাতে কেউ পড়ে ফজরের নামাজ, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, ওমান সাল্লাল ফাজরা ফি জামা, জামাতে যদি কেউ ফজরের নামাজ পড়ে, ফাকা আন্নামা কামাল লাইলা কুল্লাহ, তাহলে সেই ব্যক্তি যেন সারা রাত তাহাজ্জুদের নেকি পেয়ে গেল। কত ফজিলত ফজরের, আল্লাহ শপথ করেছেন। তারপরে আমাদের বিষয়বস্তু আজকের, ওয়ালায়ালিন আশর, এবং দশ রাতের বা দশ দিনের শপথ, এখানে আল্লাহ রাত বলেছেন। আর কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় বহু হাদিস বা আয়াতে রাত বলে দিনকে উদ্দেশ্য করা হয়, বা রাত বলে দিন রাত দুটোকে উদ্দেশ্য করা হয়, দিন বলে রাত দিন, আমরা দিন বলি আজকের দিন মানে চব্বিশ ঘন্টাকে ধরি, আমরা দিন রাত দুটোকে ধরি। তো কোরআনের ভাষায় এরকম কখনো রাত বলে দিন রাত দুটোকে ধরা হয়েছে, কখনো দিন বলে দিন রাত দুটোকে ধরা হয়েছে। আল্লাহ এখানে দশ রাতের অর্থাৎ দশ দিনের শপথ করেছেন, ওয়ালায়ালিন আশার, আশার মানে দশ, দশ রাতের বা দশ দিনের শপথ। তাহলে এই দশ দিনের বড় গুরুত্ব রয়েছে। এই দশ দিন কোন দিনগুলি, এ সম্পর্কে তাফসিরকারদের দুইটি মত। একটি হচ্ছে রমজান মাসের শেষ দশ দিন, শেষ দশ দিন বা শেষ দশ রাত, এই একটি তাফসির। যদি তা বলা হয় সেটিও ঠিক আপন জায়গায়, কারণ রমজান মাসের শেষ দশ দিনের বড়ই ফজিলত রয়েছে, রমজান ফজিলতপূর্ণ, এবং সেই রমজানের মধ্যে আবার বিশেষ করে শেষ দশ দিন বড়ই ফজিলতপূর্ণ, যাতে রয়েছে লাইলাতুল কাদর, শবে কাদর, দিনে সিয়াম পালন করা হয় ফরিজ ইবাদত, এবং রাত্রে জেগে ইবাদত বন্দী কিয়ামুল লাইল করা হয়, কিয়াম রমাদান করা হয়, যাতে অতীতের গুনাহ খাতা মাফ হয়ে যায়। আর অন্যান্য তাফসিরকারগণ বলেছেন যে না, এই দশ রাতের উদ্দেশ্য হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশ রাত বা দশ দিন, ওয়ালায়ালিন আশর মানে জিলহাজ মাসের প্রথম দশ দিন, কারণ সবে কদর বা লাইলাতুল কাদারের ফজিলত সম্পর্কে সূরা কদর রয়েছে, ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর রয়েছে, সূরা দোখানে আয়াত রয়েছে, তো ফজিলতের অন্যান্য আয়াত রয়েছে। আর এই দশ দিন জিলহজ মাসের দশ দিন সম্পর্কে কোরআনে কারিমে এখানে উল্লেখ করা হয়েছে, ওয়াল ফজরে ওয়াল আয়ালিন আশর। তাহলে দশ দিন বা দশ রাতের আল্লাহ শপথ করেছেন, অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিনের আল্লাহ শপথ করেছেন। বলছিলাম যে যে কোনো বিষয়ে বা যে কোনো বস্তুর আল্লাহ শপথ করেন তার গুরুত্ব দেখানোর জন্য, তার ফজিলত দেখানোর জন্য। তাহলে এই দশ দিনের ফজিলত রয়েছে বলেই আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, শপথ করেছেন এই দশ দিনের। এই দশ দিনের গুরুত্ব বা ফজিলত কেন? প্রথম দিকে বলেছিলাম যে কোনো স্থান বা যে কোনো কাল যে কোনো সময়কে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, ফজিলত দান করেছেন, তার গুণাগুণ বর্ণনা করা হয়েছে কোরআন এবং হাদিসে, তাতে বেশি বেশি নেক আমল সম্পাদিত হয় আল্লাহ এবং রসুলের আদেশে, যার কারণে রমজান মাসের ফজিলত মোবারক মাস, বেশি বেশি ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন করা হয়, সিয়াম কিয়াম আর অন্যান্য ইবাদত বন্দেগী ফরজ নফল। ঠিক তেমনি এই জিলহজ মাসের দশ দিন প্রথম দশ দিনের ফজিলত এই জন্যই যে এতে বহুমুখী নেক আমলের আদেশ রয়েছে, ফরজ হোক অথবা সুন্নত হোক মুস্তাহাব হোক। এই আমলগুলি এই করণীয়গুলি কি কি আজকে আপনাদের সামনে উল্লেখ করব। আমরা এই দশ দিনকে কেমন করে আমাদের পরকালের পাথে হিসাবে পাথের কাজে লাগাতে পারি, আমরা এখান থেকে কি আমাদের আখেরাতের যে যাত্রা পরকালে যাত্রা হবে সফর হবে এই সফরের জন্য আমরা কি পাথে সঞ্চয় করতে পারি। মহান আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, তোমরা পাথেই সংগ্রহ করো। হাজি সাহেবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ওয়া তাযাওয়াদু, তোমরা পাথেই নিয়ে যাও, যাতে করে হজে গিয়ে ভিক্ষা না করতে হয়, কারণ ভিক্ষা করা ভালো কাজ নয়, অগতির গতি না হলে ভিক্ষা করা উচিত নয়, মেহনত করে খেতে হবে। যে ব্যক্তি মেহনত করে খেতে পারবে তার জন্য ভিক্ষা করা মোটেই চলবে না। তোমরা পাথে হারাম কাজ না করতে হয়, আছে ঘরে হয়তো অনেক কিছু আছে, অল্প স্বল্প পয়সা নিয়ে গেলেন সমস্যাই, ঘরে সচ্ছলতা থাকা সত্ত্বেও গিয়ে আপনাকে ভিক্ষা করতে হচ্ছে, সেজন্য আল্লাহ পাথেই নিতে বলেছেন। তবে দুনিয়ার পাথেই চাইতে, টাকা পয়সা চাইতে, খাদ্যদ্রব্য চাইতে উত্তম পাথে হচ্ছে বা আসল যে পাথে একজন মুমিনের তা হচ্ছে ফাইন্না খায়রা যাদ আত-তাকওয়া, সর্বোত্তম পাথেই হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুতা। কারণ আল্লাহর ভয় থাকলে তুমি সব সময় হালাল কাজ করবে, বৈধ কাজ করবে, সব সময় নেকির কাজে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করবে। আল্লাহ ভীরুতা থাকলে তুমি প্রয়োজনের বেশি একটি পয়সাও কারো কাছ থেকে তুমি চেয়ে নেবে না, অগতির গতি না হলে তুমি হাত বাড়াতেই পারবে না, অন্যায় রাস্তায় যেতেই পারবে না, গুনার রাস্তায় যেতে পারবে না, একটি পয়সাও তুমি গ্রহণ করতে পারবে না অন্যায় পথে। ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, এমনকি কোনো পাপ কোনো গুনাহই করতে পারবে না যদি তাকওয়ার পথেই তোমার কাছে থাকে তাহলে, আর কোনো নেকির পথ তুমি ইচ্ছা করে ছেড়ে দেবে না যদি তোমার কাছে তাকওয়া থাকে, তাকওয়ার পথেই থাকে। ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দশ দিনের ফজিলতের জন্য দশ দিনে বহু নেক আমল করা হয়, যার জন্য দশ দিনের শপথ করেছেন। এই দশ দিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, বলছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালেহ ফিহা আহাব্বু ইলাল্লাহ, এমন কোন দিন নেই যেই দিনে সৎ আমল আল্লাহর নিকট বেশি প্রিয় হতে পারে, মিন হাজহিল আশার, এই দশ দিনের তুলনায়, মানে সারা বছর 360 দিন, এই 360 দিনের এমন কোন দিন নেই যেই দিনগুলিতে নেক আমল করে সৎ কাজ করে এই দশ দিনের নেক আমলের উপরে আমল করা যেতে পারে, অর্থাৎ এই দশ দিনের তুলনায় আর কোনো দিন নেই নেকি অর্জন করার দিক দিয়ে হাসিল করার দিক দিয়ে। দশ দিন, এই দশ দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন, তাই যদি হয় তাহলে এই দশ দিনকে একদিকে রাখুন আর রমজান মাসের শেষ দশ দিনকে আর একদিকে রাখুন। রমজান মাসের শেষ দশ দিন বা শেষ দশ রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করেছে, একটি সূরার নাম সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কিন্তু যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই সূরাতুল কদর নাযিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাতের কথা নাযিল হয়েছে কোরআনে কারিমে, সেই নবী বলছেন আমাদেরকে যে মা মিন আইয়ামিন, এমন কোন দিন নেই, আল আমালু সালে ফিহা আহাব্বু ইলাল্লাহ, যে দিন সৎ আমল করা আল্লাহর নিকট অধিক প্রিয় হতে পারে, মিন হাযিহিল আইয়ামিল আশার, এই দশ দিনের তুলনায়। আর এই বক্তব্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল ইজিল হজ মাসের পূর্বখানে, এই দশ দিন বলে ইঙ্গিত, এই জিলহজ মাসের প্রথম দশ দিনের দিকে ছিল। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আয়াতগুলো সামনে রেখেছেন অবশ্যই যখন এই হাদিস উল্লেখ করেন। তাহলে যেমন রমজান মাসের ফজিলত আপন জায়গায় রয়েছে, এরও ফজিলত রয়েছে। এখন দুটোর মধ্যে কোনটির বেশি ফজিলত এই নিয়ে ওলামাদের দুটি মত রয়েছে, আর দুটি মতের মধ্যে সমন্বয় করা হয়েছে। কেউ কেউ বলছেন যে দুটি ফজিলত রয়েছে, রমজান মাসের শেষ দশ দিনের বড় ফজিলত রয়েছে আর জিলহজ মাসের প্রথম দশ দিনের বড় ফজিলত রয়েছে। কিন্তু ওলামারা একদল রমজান মাসের শেষ দশককে বেশি ফজিলত দিয়েছেন, এটা বেশি ফজিলতের, কারণ এতে রয়েছে লাইলাতুল কাদর, এতে রয়েছে দিনে রোজা, দিনে সিয়াম পালন, রাত্রে লাইলাতুল কাদর। লাইলাতুল কাদর সম্পর্কে আল্লাহ বলেন, খায়রুম মিন আলফ শাহর, একটি রাত পেয়ে গেলেই লাইলাতুল কাদর হাজার মাস অপেক্ষা উত্তম। মুবারক রমজানুল মুবারক মাস, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এতে আল্লাহ কুরআন নাযিল করেছেন। আর একদল ওলামারা বলছেন যে না, আল্লাহ শপথ করেছেন এই দশ দিনের, এই দশ দিনের বেশি ফজিলত। যারা এই দশ দিনের বেশি ফজিলত বলেছেন রমজানের তুলনায়, তুলনা করতে গিয়ে দুটোই ফজিলতের, কিন্তু এই দশ দিনের বেশি ফজিলত তারা বলেছেন এই দশ দিনে এমন কিছু ইবাদত যা রমজান মাসেও নেই, আর রমজান মাসে যা ইবাদত বন্ধ গেছে তা এতে আছে। এই দশ দিনের মধ্যে ইবাদত রয়েছে ফরিজা হজ, হজের ফরিজা, এ হজ রমজান মাস হজের মাসে নাই, এ হজ আদায় হবে এই জিলহজ মাসের এই দশ দিনের মধ্যেই। আট তারিখ থেকে এহরাম বাঁধবেন, মেনায় অবস্থান শুরু করবেন, নয় তারিখে আরাফার দিন, আরাফার দিন খুব বড় দিন, বড়ই ফজিলতের দিন। দশ তারিখে বহু নেক আমল, হজের অধিকাংশ কাজগুলি দশ তারিখে হজ রয়েছে এতে। হজের সাথে উমরাও করে, তামাত্তু কেরানকারীরা হজের সাথে উমরাও করে। এই দিনগুলিতে সারা বিশ্ব থেকে হাজি সাহেবরা একত্রিত হন, এখানে মহাসম্মেলন, সারা বিশ্বের মুসলিম ভাইদের একে অপরের খোঁজ নেওয়ার একটা সুযোগ পান। কোনো ক্ষেত্রে এরকম সুযোগ সুবিধা নেই, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, আর আন্তর্জাতিক চুক্তি হোক, আর আন্তর্জাতিক বৈঠকই হোক, আর অমুক আর তমুক যাই কিছু হোক না কেন, কিন্তু এই মহাসুযোগ ইবাদত বন্দেগীর মাধ্যমে মহাসম্মেলন সারা বিশ্বের মুসলিমদের, আরাফার মাঠে অবস্থান, একই লেবাসে, একই পোশাকে, না গরিব চিহ্নিত, না ধনী চিহ্নিত, না রাজা চিহ্নিত, না প্রজা চিহ্নিত, সবাই সমান। হজের ইবাদত রয়েছে, আর একটি ইবাদত রয়েছে যা রমজান মাসে নেই, তা হচ্ছে কোরবানি। সারা বিশ্বের মুসলিমরা কোরবানি করছে, যেখানে থাকুক না কেন, হজে আসতে পারেনি কিন্তু বাড়িতে বসে বসে কোরবানি করছে। দশ তারিখে কোরবানি, দশ তারিখ থেকে কোরবানি আরম্ভ, সেদিন বেশি উত্তম কোরবানি কর। যদি এগারো বারো তেরো তারিখ পর্যন্ত কোরবানি চলবে ইয়ামে তাশরিকে, কিন্তু দশ তারিখ কোরবানির দিন ইয়াউমুন নাহার। এই দশ দিনে ঈদুল আজহা রয়েছে, ঈদের নামাজ, এই দশ দিনে সিয়াম পালনের ফজিলত রয়েছে, তার মধ্যে বিশেষ করে আরাফার দিনের। তাহলে বহু আমল দেখেন, বহুমুখী আমল, তাকবীর রয়েছে, আল্লাহর জিকির আজকার রয়েছে বেশি বেশি করে। এই আমলগুলি এক একটি করে বলবো আপনাদের সামনে। তো এই দিক দিয়ে অনেকেই বলেছেন যে জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত বেশি। যাই হোক, রমজানের শেষ দশ দিন আর জিলহজ মাসের প্রথম দশ দিন নিয়ে না করে যে কোনটা বেশি শ্রেষ্ঠ, এই ক্ষেত্রে এক শ্রেণীর ওলামায়ে কেরাম আমরা সমন্বয় করেছেন, মানে দুটোকে মিলিয়ে ফজিলতে বর্ণনা করেছেন যে রাতের দিকে যদি দৃষ্টি রাখেন, রাতের দিকে, তাহলে রমজান মাসের শেষ দশ রাত বেশি উত্তম। কারণ রমজান মাসের শেষ দশ দিনে যে ইবাদতগুলি রয়েছে তার মধ্যে ফজিলত বর্ণনা করা হয়েছে কোরআনে রাতের, ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরের কথা বলা হয়েছে, তাহলে ওই দশ রাত বেশি উত্তম। আর জিলহজ মাসের রাতের তুলনায় দিনের ফজিলতের কথা বলা হয়েছে, কারণ এই জিলহজ মাসের প্রথম দশ দিনে যে আমলগুলি হয় সেগুলি অধিকাংশ দিনের আমল, কোরবানি দিনে করা উত্তম, যদিও জায়েজ রয়েছে হয়তো রাত্রি, কিন্তু দিনে করা উত্তম। তো এইভাবে সমন্বয় করা হয়েছে যে রাতের দিকে খেয়াল করলে রমজান মাসের রাত, শেষ দশকের রাতগুলি উত্তম, দিনের দিকে খেয়াল করলে জিলহজ মাসের প্রথম দশ দিন বেশি ফজিলতপূর্ণ। বা সাহাবারা জিজ্ঞেস করলেন, কালু ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ রাসূল, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন যে আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল এই দশ দিনে হয়ে থাকে, জিলহজ মাসের প্রথম দশ দিনে, আর সারা বছর এমন কোনো দিন নেই যাতে আল্লাহর নিকট এত প্রিয় আমল হয় যত প্রিয় আমল আল্লাহর নিকট হয় এই দশ দিনে। সাহাবারা জিজ্ঞেস, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ যদি কেউ করে, জিহাদের জন্য যেসব শর্ত রয়েছে, জিহাদ ফরজে আইন, জিহাদ ফরজে কিফায়, আর একটি বিধান, কিন্তু জিহাদের অপব্যাখ্যা করে, জিহাদের এই নামটিকে ভেঙে খেয়ে কেউ যদি মুসলিমকে খুন করে, কেউ যদি শিশুদেরকে খুন করে, কেউ নারীদেরকে খুন করে, কেউ যদি মুসলিম দেশে অশান্তি সৃষ্টি করে, এগুলি ফিতনা ফাসাদের অন্তর্ভুক্ত, এগুলির নাম জিহাদ নয়। জিহাদ কিয়ামত পর্যন্ত ফরজ, একে যে অস্বীকার করবে সে মুসলমান নাই, কিন্তু জিহাদ শর্ত সাপেক্ষ এবং জিহাদ ক্ষেত্র বিশেষে, কোন ক্ষেত্রে জিহাদ, কার বিরুদ্ধে জিহাদ, এগুলি বিষয় একটি আলাদা বিষয়। তো কিন্তু জিহাদ হচ্ছে একটি সর্বশ্রেষ্ঠ আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিহাদ, ইসলামের চূড়া হচ্ছে জিহাদ। কারণ ছোটখাটো পাহাড়ে বা পাহাড়ের কিনারায় এক একটু পাহাড়ের উপরে ওঠা, অনেকে উঠে যেতে পারে, কিন্তু একটি সবচেয়ে বড় পাহাড় আর পাহাড়ের মধ্যে আবার যদি চূড়াতে চড়তে বলা হয় তাহলে সবার পক্ষে সম্ভব নয়। অনেকে অর্ধেক রাস্তা থেকে ফিরে গেল, কিছু দূর যাওয়ার পরে ফিরে গেল, বলে যে না আর ওপরে চড়তে আমি পারবো না। পাহাড়ে যারা চড়েছেন তারা নিশ্চয় দেখেছেন যে যদি ওই রকম সাহস না থাকে তো চূড়াতে চড়তে পারবেন না, ওই কাঁপতে কাঁপতে হয়তো সাড়ি খাবে আর না হলে নেমে আসবে যে আর আমার দ্বারা হচ্ছে না। তাহলে পাহাড়ের চূড়ার উপরে কে চড়তে পারবে যার ওই রকম সাহস রয়েছে, হেম্মত রয়েছে। তো আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো ইমান এবং তাকওয়া এবং জীবনের কুরবানির জন্য প্রস্তুতি, চিন্তা না করা স্ত্রীর কথা, চিন্তা না করা ছেলে মেয়েদের কথা, চিন্তা না করা দুনিয়ার লোভ লালসা আর ভোগ বিলাসে বাড়ি ঘর তৈরি করলাম, হায় রে সব কে খাবে রে, আর এই আর সেই, সব ত্যাগ করা ছাড়া উপায় নেই। আল্লাহ যদি জিহাদ ফরজ করে দেয় এবং জিহাদ ফরজ হয়ে গেছে, এইসব শর্ত সাপেক্ষ জিহাদ এইরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রেও অনেকে মোনাফেক বলে চিহ্নিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মোনাফেক বলে চিহ্নিত ছিল মদিনার এক শ্রেণীর লোকেরা, যারা হিল্লা বাহানা করে জিহাদে যাতে না যেতে হয় তার জন্য তারা যত পথ অবলম্বন করতে হয় করত। ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, জিহাদ করে মুজাহিদ হয়ে ফিরে আসে অথবা শহীদ হয়ে যায়, সেও কি এই দশ দিনের একজন আমলকারী সমান ফজিলত হাসিল করতে পারবে নাকি হাসিল করতে পারবে না? একজন লোক এই দশ দিনে ইবাদত বন্দী করলো জিলহজ মাসের দশ দিনে, আর আরেকজন আল্লাহর রাস্তায় জিহাদে গেল, নিজেকে উৎসর্গ করে দিল, কোরবানি করে দিল, শহীদ করে দিল আল্লাহর রাস্তায়, বা বীর মুজাহিদ হয়ে আল্লাহ শত্রুদেরকে পরাজিত করে ফিরে আসতে পারলো, গাজী ফি সাবিলিল্লাহ, সেও কি এই দশ দিনের আমলকারীকে পারবে না প্রতিযোগিতায়? নবী সাল্লাল ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করেও পারবে না। তবে তবে বলেছেন হ্যাঁ, জিহাদ করতে থেকে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে এমন একজন মানুষ যে ব্যক্তি নিজেকে নিয়ে এবং নিজের ধন সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে গেল। মালিহি, ধন সম্পদ মানে তার কাছে অস্ত্র শস্ত্র, সওয়ারি বা যেসব ধন সম্পদ তার জন্য প্রয়োজন, সব সব নিয়ে যাওয়ার পরে আল্লাহর রাস্তায় এমন জিহাদ করলো, জিহাদ করতে গিয়ে ফালাম ইয়ার যে মেনে জালিকা বিষয়, তারপর কোনো কিছু নিয়ে আর ফিরে আসলো না। ঘোড়া নিয়ে গেছিল, ঘোড়া আল্লাহ রাস্তায় কোরবানি করে দিল, কিছু ফিরে আসলো না, ধন সম্পদ যা কিছু সাথে নিয়ে গেছিল কিছুই ফিরে আসে ও ফিরে আসলো না, আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেল। আল্লাহর শত্রুদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে সে শহীদ হয়ে গেল, তার মর্যাদা কেউ হাসিল করতে পারবে না, তার মতো ফজিলত কেউ হাসিল করতে পারবে না। মুসনাদে আহমদে আরেকটি হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আযামু ওয়া আহাব্বু ইলাল্লাহি আল আমালু ফীহিন মিন হাযিহিল আইয়ামিল আশার, এমন কোন দিন নেই যেই দিনের আমল মহান হতে পারে, আল্লাহর নিকট প্রিয় হতে পারে এই দশ দিনের আমলের তুলনায়। এই জিলহজ মাসের দশ দিন, প্রথম দশ দিনের কথা। সুতরাং কোন আমলগুলি করবে, কয়েকটি আমলের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন, ফা আকসারু ফীহিন মিন আত-তাহলিল ওয়া তাকবীর ওয়া তাহমিদ, সুতরাং তোমরা এই দশ দিন জিলহজ মাসের দশ দিনে বেশি বেশি তাহলিল করো। তাহলিল বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ বলাকে, তাহলিল মানে কালমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে শুয়ে দাঁড়িয়ে কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহি, যেমন আল্লাহ কোরআনে বলেছেন যে জ্ঞানী কারা, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব, আকাশ এবং জমিনের সৃষ্টিতে এবং রাত এবং দিনের আবর্তন বিবর্তনে, লা আয়াত, এতে বহু নিদর্শন রয়েছে। তাহলে সারা বিশ্বে আকাশ এবং জমিনে রাত দিনের যে পরিবর্তন আসছে, মৌসুমের পরিবর্তন আসছে, এগুলিতে লা আয়াত, বহু নিদর্শন রয়েছে। নিদর্শন আল্লাহকে চেনার উপায় রয়েছে, হঠাৎ করে মেঘলা আকাশ, হঠাৎ করে মেঘ নেই তো নেই রৌদ্র, হঠাৎ করে শীত, হঠাৎ করে গরম, ইত্যাদি ইত্যাদি দুনিয়ার আবর্তন বিবর্তন, এতে রয়েছে আয়াত, বহু নিদর্শন রয়েছে, আল্লাহকে চেনার উপায় রয়েছে। কার কার জন্য, কে আল্লাহকে চিনতে পারবে, উলিল আলবাব, যারা জ্ঞানী, যারা জ্ঞান চক্ষু দিয়ে দেখে, নিজের জ্ঞানকে ভালো কাজে লাগায়, আর তারা কারা, তাদের গুণ সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির আজকার করে, কিয়ামান দাঁড়িয়ে হলেও, রাস্তায় চলছেন তবু আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করছেন, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছেন তবু আল্লাহকে স্মরণ, ওয়া কুউদান বসে আছেন কোথাও তবু আল্লাহকে স্মরণ, ওয়া আলা জুনুবিহিম শুয়ে আছেন তবু আল্লাহকে স্মরণ, আল্লাহর জিকির আজকার, এবং আকাশ এবং জমিন আল্লাহ কেন সৃষ্টি করেছেন, এতে কি রহস্য রয়েছে তা নিয়ে তারা গবেষণা করে, ফিকির করে, আর গবেষণা করার পরে কোনখানে গিয়ে পৌঁছায়, বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের পালন কর্তা প্রতিপালক, তুমি উদ্দেশ্যবিহীন এই বিশাল আকাশ, বিশাল জমিন আর সারা পৃথিবীতে যা কিছু রয়েছে উদ্দেশ্যবিহীন সৃষ্টি করনি, বাতিল মানে কোনো উদ্দেশ্য নেই, এমনিতে সৃষ্টি হয়ে গেছে, বা প্রাকৃতিক, কিছু সায়েন্স জানলো, পড়াশোনা করলো, তাহলে সব কিছু প্রাকৃতিক, প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক ব্যাপার, প্রাকৃতিক সবকিছু, হ্যাঁ ন্যাচারাল ন্যাচারাল, না এরা মূর্খ, এদেরকে আল্লাহ ওলি লালবা বলেন, এদেরকে মূর্খ বলেছেন যারা বলে প্রাকৃতিক প্রাকৃতিক, জ্ঞানী কারা, যারা রব্বানা মা খালাকতা হাযা বাতিল, আল্লাহ উদ্দেশ্যবিহীন সৃষ্টি করনি, বহু উদ্দেশ্য তোমার রয়েছে, তার মানে সৃষ্টিকর্তা আল্লাহকে মানলা, স্রষ্টা রয়েছেন, স্রষ্টার ইবাদত বন্দি করতে হবে, স্রষ্টার দাসত্ব করতে হবে, এতে রয়েছে সফল কামিতা, এতে সাকসেসফুল হবে মানুষ, রব্বানা মা খালাকতা হাযা বাতিল, আল্লাহকে চিনতে পারলো, তাহলে সারা পৃথিবী নিয়ে গবেষণা করে যে ব্যক্তি আল্লাহকে চিনলো, আল্লাহর জিকির আজকার করলো, তারাই হচ্ছে জ্ঞানী, তারাই হচ্ছে জ্ঞানী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকসুরু ফিহিন্না, এই 10 দিনে তোমরা বেশি বেশি করে কি করো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, ওয়াত তাকবীর, এবং বেশি বেশি তাকবীর পাঠ করো, আল্লাহু আকবার পাঠ করো, ওয়াত তাহমিদ, বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করো। কিন্তু এই যে জিকির আজকার, প্রথম কথা সম্পূর্ণ বাক্য দিয়ে হতে হবে, জিকির আজকার অসম্পূর্ণ বাক্যের ইসলামে নেই, অসম্পূর্ণ বাক্যের জিকির যেমন বিদাতি জিকির আমাদের দেশে, আল্লাহর জিকির, ইল্লাল্লাহর জিকির, ইল্লাল্লাহ অসম্পূর্ণ বাক্য, ইল্লা মানে কিন্তু, এক্সেপ্ট, আর আল্লাহ মানে আল্লাহ, ইল্লাল্লাহ কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ, সম্পূর্ণ না অসম্পূর্ণ, অসম্পূর্ণ, তাহলে ইল্লাল্লাহর জিকির নেই, অসম্পূর্ণ বাক্য, আল্লাহু আল্লাহ 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 আল্লাহ, এ সম্পূর্ণ না অসম্পূর্ণ, অসম্পূর্ণ, সুতরাং এই জিকির ইসলামে নেই। আর এর চাইতো শর্ট এক শ্রেণী বিদাতিদের আরো, হু 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 জিকির, হো হো তিনি 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 তিনি, হো মানে তিনি, হোয়া, হ্যাঁ হোয়া থেকে হু শর্ট আরো, তাহলে এগুলি হচ্ছে বিদাতি জিকির, এসব জিকির ইসলামে নেই, কোথাও নেই, সব যারা এসব জিকির করে, এসব জিকির বিশ্বাসী বিশ্বাসী, তারা বিদাতপন্থী, ইসলামের কোনো স্থান নেই। এই জন্য দেখেন জিকিরে কি শিখাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফা আকসিরু ফিহা মিনাত তাহলিল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মোহাম্মদ রাসূলুল্লাহ জিকির না, আবার আরেক শ্রেণীর বিদাতিরা আবার মোহাম্মদ রাসূলুল্লাহর জিকির, আর মোহাম্মদ রাসূলুল্লাহ কেন, জিকির মানে স্মরণ, স্মরণ করে জিকির আজকার ইবাদত, আর ইবাদত কার জন্য, আল্লাহর জন্য, তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ কি করে জিকির হইতে পারে, কখনো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এই জিকির এক বিদাত, এক শ্রেণীর বিদাতীরা করে, মোটেই না মোহাম্মদ রাসূলুল্লাহ জিকির নেই, বুঝতে শিখুন, নাসিকি বলছেন তাহলিল, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, তাহলে অসম্পূর্ণ বাক্য দিয়ে জিকির, অসম্পূর্ণ কথা দিয়ে জিকির নাই, সেটা বাক্য নাই, সম্পূর্ণ হবে তাহলে বাক্য হবে, আর জিকির মোহাম্মদ রাসূলুল্লাহ নেই, আর জিকির কেমন নেই, আনুষ্ঠানিকতা জিকির নেই, অনুষ্ঠান করে জিকির মানে মজলিস, এরকম তফসিল করানো মজলিস হচ্ছে বাংলাদেশে, ওয়াজ মাহফিল হচ্ছে, আর বক্তা সাহেব এসে বক্তব্য করছেন, আর মাঝে মাঝে একটু যখন রেস্টের দরকার তখন বলছে একটু মহব্বতের সাথে জোরে সোরে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রোতারা জিকির শুরু করে দিল, এই আনুষ্ঠানিকতা ইসলামে নেই জিকিরের, কোন জিকিরে, এমন কি তালবিয়া পড়ার ক্ষেত্রে হজে যাবেন তো অনেক ভাইরা, উমরায় যান অনেক ভাইরা, বিশেষ করে যারা এখানে আছেন, এই যে উমরায় আর হজে গিয়ে এক শ্রেণীর মুসলমান আর অধিকাংশ এরাই, একজন তালবিয়া পড়ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর তার পিছনে সবেরা মুক্তাদি, সম্মিলিত জিকির, এই সম্মিলিত তালবিয়া, সম্মিলিত জিকির যেমন বিদাত, অর্থাৎ একজন আপনাদের ওস্তাদ জিকির পড়াচ্ছেন আর আপনারা জিকির করছেন, সম্মিলিত জিকির বিদাত, সম্মিলিত আলহামদুলিল্লাহ পড়া বিদাত, সম্মিলিত আল্লাহ আকবর পড়া বিদাত, এইরকম সম্মিলিত তালিবা লব্বাইক আল্লাহু লব্বাইক করা বিদাত, সম্মিলিত দুরুদ, আমার দেশের ওয়াজ মাহফিলের দুরুদ, খাস দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই যে বক্তাদের জিকির, এই জিকির স্টার্ট করিয়ে দিল, আর করিয়ে দেওয়ার পরে আমরা আরো দেখেছি ওয়ালা আলে, আরে বক্তা এমন জাহেল বক্তা যে সেন্টেন্সটাও সম্পূর্ণ করেন না, ওয়ালা আলে মানে বংশের, কার বংশের না, ওয়ালা আলে বলে চুপ হয়ে গেছে, এদিকে চা খাচ্ছে অথবা পানি খাচ্ছে দুধ খাচ্ছে আর শ্রোতারা জিকির করে যাচ্ছে, আজব জিকির, বিদাতি জিকির। এসব জিকির নেই, জিকির আছে সম্পূর্ণ কালিমা, এবং আনুষ্ঠানিকতা নেই ইসলামে। আপনাদেরকে শুনিয়েছি হয়তো আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন কুফা গিয়েছেন, কুফা গিয়ে দেখলেন আনুষ্ঠানিকতার সাথে কিছু লোকেরা জিকির করছে, মসজিদে বসে গেছে হালকা বেদে গোলাকার হয়ে, আর তারপরে তাদের একজন মুরি বলছেন 100 বার সুবহানাল্লাহ পড়ো, 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, 100 বার আল্লাহু আকবার পড়ো, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আব্দুল্লাহ মাসউদের কাছে আবু মুসা আশারি খবর নিয়ে আসলেন, বড় হাদিস রয়েছে তবরানির। তারপরে আব্দুল মাসউদ কে এসে আবু মুসা আশারি অবাক হয়ে গেছেন, এই কি দেখলাম দৃশ্য, না মদিনায় দেখলাম, না মক্কায় দেখলাম, না কোথাও দেখলাম, আল্লাহ আকবার, সাহাবাই কেরাম 1,24,000 সাহাবাই কেরাম কেউ জানলেন না এই আনুষ্ঠানিকতা জিকিরের, কোত্থেকে পেল এই কুফাবাসী? বিদাতের এলাকা, প্রথম প্রথম বিদাত যে শুরু হয়েছে এই কুফা, এই বাসরা, এগুলি থেকে বিদাত শুরু হয়। তো এই কুফাতে গিয়ে প্রথম যখন দেখেন আবু মুসা দৌড় দিয়ে আব্দুল্লাহ মাসউদের কাছে, যেহেতু আবু মুসা আশারি চাইতে শ্রেষ্ঠ এবং জ্ঞানী পণ্ডিত আলেম মানুষ সাহাবাই কেরামদের মধ্যে আব্দুল্লাহ মাসউদ, আব্দুল মাসউদ কে বলছেন যে আল্লাহ আশ্চর্য জিনিস দেখলাম, কি চলেন একটু, চলেন যদি আপনার কাছে সময় থেকে একটু দেখেন গিয়ে, তারপর বুঝতে পারবেন এরকম ব্যাপার। মসজিদে গেলেন, মুখটা ঢেকে একটু এইভাবে গেলেন, তারপরে গিয়ে আব্দুল মাসউদ বললেন যে দেখো যে আমাকে চেনে তো চেনে, আর যে না চেনে সে জেনে নাও যে আনা ইবনু মাসউদ খাদেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মাসউদের ছেলে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম বলছি। তোমরা কি কাজ করো, তোমরা কি সাহাবাই কেরামের চাইতে বেশি হেদায়েত প্রাপ্ত হয়ে গেছো, বেশি সৎ হয়ে গেছো, পরিষ্কার হয়ে গেছো, আর না তোমরা বিদাতের দরজা উন্মুক্ত করছো, খুলছো? তারা বললো যে আমাদের উদ্দেশ্য তো ভালো, আল্লাহে মানুরিদ ইল্লাল খায়র, আমাদের উদ্দেশ্য তো ভালো। আজকালকার বিদাতির এই কথাই বলে, মিলাদ মাহফিল করে বলে আমাদের নিয়ত তো ভালো, আমরা তো নবীর উপর দুরুদ পাঠ করবো, সম্মিলিত দুরুদ পড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা, লোকজন দুরুদ পড়ে না, আমরা এদেরকে দুরুদ পড়াচ্ছি, ভালোই তো কাজ করছি, এইসব যুক্তি। জিকির করাচ্ছে মজলিসে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সম্মিলিত জিকির করাচ্ছে, বলছে আমরা তো ভালোই উদ্দেশ্য করছি, লোকজন একটু জিকির আজকার করুক, বাড়িতে গিয়ে করবে না, একা একা করবে না, তাই করাচ্ছি। এই বিদাতি যুক্তি পেশ করেছিল আজকে থেকে 1300 বছর আগে আবদুল্লাহ বিন মাসউদের সামনে ওই কুফার প্রথম বিদাতি দলেরা, সাথে সাথে সতর্ক করে দিলেন যে দুটোর মধ্যে একটা, হয় তোমরা আবু বকর ওমর চাইতো সাহাবাই কেরাম চাইতো বেশি শ্রেষ্ঠ হয়েছো, পরেশগার হয়েছো বেশি, আর না হলে তোমরা গুমরাহের দরজা প্রথম দল খুলছো, সাবধান হয়ে যাও। ও কাম্মি মরিদিন লিল খায়র লা ইউদরিকুহু, আরো বলেছেন একটি কথা আব্দুল্লাহ মাসউদ, যে অনেকে সৎ উদ্দেশ্য করে কিন্তু সৎ পর্যন্ত পৌঁছিতে পারে না। যেমন আজকে খ্রিস্টানরা, খ্রিস্টানদের এক শ্রেণী যারা ধার্মিক, তাদের বাতিল ধর্মে যারা ধার্মিক, ইহুদিদের যারা ধার্মিক, হিন্দুদের যারা ধার্মিক, কত কষ্ট ক্লেশ করছে, মেহনত করছে, তারা কি অসৎ উদ্দেশ্য নিয়ে করছে না সৎ উদ্দেশ্য নিয়ে? সারা জীবন বিয়ে শাদী করলো না, যে দুনিয়া শাদী চাখলো না, তিক্ত জীবন নিয়ে থেকে গেল এই বড় আশায় যে স্বর্গ হাসিল করবো, হায়রে স্বর্গ কোথায় বা স্বর্গ তারা পাবে? বুঝতে পারছেন, আব্দুল্লাহ মাসউদ এ কথা বলেছিলেন যে বিধাত দিয়ে জান্নাত হাসিল করা যায় না, আল্লাহ সন্তুষ্টি হাসিল করা যায় না। কাম্মি মরিদ লিল খায়র লা ইউদরিকু, অনেকে সতের ইচ্ছা করে কিন্তু সৎ পর্যন্ত পৌঁছিতে পারে না। তাহলে সৎ পর্যন্ত পৌঁছিলে দুইটি শর্ত আপনারা জানেন, এক হচ্ছে একমাত্র আল্লাহর জন্য করতে হবে, ওরা তো আল্লাহর জন্যই করছে, কিন্তু দ্বিতীয় শর্ত হচ্ছে যে একমাত্র শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী ওই কাজটি হইতে হবে। নবী সাল্লামের তরিকায় সম্মিলিত জিকির আজকার নেই, সম্মিলিত লাব্বাইক পড়া তালবিয়া পড়া নেই, সম্মিলিত লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নেই। তাহলে জিকির সম্পর্কে সতর্ক। তারপরে জিকির, জিকির আর দুরুদে, কত রকমের দুরুদে, তোনাজ্জিনা, দুরুদে মাহি, আর আমাদের দেশের কিতাব চটি কিতাব ওয়াজিফার কিতাব শেষ নেই, সবগুলি হচ্ছে ভ্রান্ত, কোনটি কোরআন এবং হাদিসে নেই। হ্যাঁ, কি জালালি আর অমক আর তমক, ওই ওয়াজিফার বই যারা দেখেছেন তবা করেন, ওয়াজিফা ওই সব বিধাতি ওয়াজিফার বই পড়বেন না, ওয়াজিফার বই ইসলামে কিছু নেই। ওয়াজিফা মানে যদি দোয়া হয় তাহলে সুন্নতি দোয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে দোয়াগুলি রয়েছে সেই দোয়াগুলি রেফারেন্স সহ রয়েছে, উদ্ধৃতি দেওয়া আছে যে কমক হাদিসের দোয়া, তাহলে এগুলি পড়বেন, আর না হলে নিজের ভাষায় বাংলা ভাষায় দোয়া করুন। আপনি আপনি একজন বাংলা ভাষী, বাংলা ভাষায় দোয়া করুন, আপনি নিজে বুঝে সুঝে দোয়া করুন যে আল্লাহর কাছে আমি কি চাইছি কি বলছি। তো নবী সাল্লাম তিনটি কাজ এখানে করতে বলেছেন, বেশি বেশি জিকিরের ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলেছেন, এই দশ দিনে আল্লাহ আকবার পড়তে বলেছেন, আলহামদুলিল্লাহ পড়তে বলেছেন, এগুলি হচ্ছে নফল ইবাদত, মুস্তাহাব ইবাদত এই দশ দিনের, জিলহজ মাসের প্রথম দশ দিনের ইবাদত। জিলহজ মাসের দশ দিনের মধ্যে যেসব ইবাদত বান্দেগি করবেন তার মধ্যে যেটি সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বোত্তম ইবাদত, ফরজ ইবাদত, সেটি হচ্ছে হজ এবং উমরা আদায় করা। হজ সম্পর্কে গত সপ্তাহে বিস্তারিত আলোচনা হয়েছে, আল্লাহ হজ ফরজ করেছেন যারা আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার শক্তি রাখে। হজ হচ্ছে ইসলামের পঞ্চম রুকন, হজ ছাড়া ইসলাম অসম্পূর্ণ থেকে যাবে। বরং কঠোর শাস্তি রয়েছে যাদের হজের শক্তি রয়েছে অথচ হজ করল না, আর তারপরে এই সুযোগ হারিয়ে গেল, এই সুযোগ হাত ছাড়া হয়ে গেল, দেশে চলে যাওয়ার কারণেই হোক, অসুস্থ হয়ে যাওয়ার কারণে হোক, দারিদ্রতার কারণে, এই বছর পয়সা ছিল আগামী বছর আর পয়সা থাকলো না এই কারণেই হোক, আর মরে যাওয়ার কারণেই হোক, যে কোনো কারণে হোক না কেন, অথচ এই বছরই হজ ফরজ হয়ে গেছে আর করলেন না, বিলম্ব করলেন, গুনাহগার হয়ে মারা যেতে হবে, বরং আল্লাহ জানে মুক্তি হবে কি না। কারণ সাহাবাই কেরামদের বড় শক্ত বাণী রয়েছে, উমারে ফারুক রাজি আল্লাহ তাআলা, আলী রাজি আল্লাহ তাআলা, নবী করিম সাল্লাম এই ক্ষেত্রে তাড়াহড়া করতে বলেছেন। যাই হোক, এই বিষয়ের উপরে গত সপ্তাহে আলোচনা হয়েছে, তাহলে হজ করতে হবে, এবং হজ হচ্ছে এই দশ দিনের সর্বোত্তম আমল, যতগুলি আমল রয়েছে তার মধ্যে, কারণ এটি ফরজ, ফরজের তুলনায় নফল হতে পারে না, মুস্তাহাব কাজ হতে পারে না। কারণ ফরজের মাধ্যমে একজন মানুষ পাস করে জান্নাত পেয়ে যেতে পারে, কিন্তু নফল করে যদি নফলের পাহাড় থাকে, পাহাড় দিয়েও জান্নাতে যাবে না, কারণ নফল আছে আর ফরজ তরক হয়ে আছে। নফল অনেক ইবাদত বন্দেগী করেছেন, কিন্তু ফরজ একটি ছুটি আছে, তাহলে ওই ফরজ ছাড়ার যে গোনা, ফরজ ত্যাগের যে গোনা, গোনা যখন গোনার পাল্লাতে দেওয়া হবে, তখন নফলগুলি সবগুলিকে হালকা করে চেপে নিয়ে বসে যাবে আপনার এই ফরজের তরক করা, মুক্তি পাওয়া মুশকিল হয়ে যাবে। এক কথায় ফরজ দিয়ে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন হইলেও, কোন রকম পাশ হলেও পাশ করা যাবে, জান্নাতে যাওয়া যেতে পারে ফরজ ওয়াজিব দ্বারা, কিন্তু শুধু নফল দিয়ে কাজ হবে না। এক শ্রেণীর লোকেরা যখন ইবাদত বন্দী করে, খুব বেশি করে আর নফলই করে, আর ফরজও তরক করতে থাকে, যেমন রমজান মাসে বহু লোক মাশাআল্লাহ তারাবিহ পড়লেন, কিয়ামুল লাইল করলেন, আর কত যে খতম করলেন, সারা বছরের জন্য খতম হয়ে গেছে, কোরআন খতম শেষ, রমজান মাসে কোরআন খতম করা শেষ হয়ে গেছে, আর সারা বছর না কোরআন স্পর্শ করবেন, না কোরআনের তরজমা তফসির স্পর্শ করবেন, আর না ফজরের নামাজই পড়তে যাচ্ছে, তাহলে মুক্তি পাওয়া যাবে না। ফরজ তরক করে ফজরের নামাজ ছেড়ে দিয়ে ওই রমজান মাসের নফল ইবাদত দিয়ে মুক্তি পাওয়া যাবে না। হজ এবং উমরা, উমরা সারা বছর হতে পারে, কিন্তু হজে গেলে হজের সাথে সাথে, হজে তামাত্ত, হজে কেরান গত সপ্তাহে বলেছি, করলে ওর সাথে সাথে উমরাও হয়ে গেল, তাহলে হজ উমরা আর বিশেষ করে জীবনের প্রথম যদি হয়, তাহলে উমরাও ফরজ আপনার উপর, হজের সাথে সাথে উমরাও ফরজ। এগুলি হচ্ছে উত্তম আমল এই দিনগুলির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফজিলত উপর বহু হাদিস রয়েছে যা গত সপ্তাহে শোনানো হয়েছে, তাই হজের বিষয়টি আর বেশি করে বলছি না। দ্বিতীয় কাজ হচ্ছে এই দিনগুলির, এই দিনগুলিতে রোজা রাখা, সিয়াম পালন করা, সুন্নাত। মুসনাদে আহমদ, আবু দাউদ, এই হাদিসগুলি তো রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন এই দিনগুলির। কানা ইয়াসুমু তিসআ জিলহিজ্জা, জিলহজ মাসের এই নয় দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। তাহলে জিলহজ মাসের এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা, দশ তারিখে নয়। কারণ আরেকটি হাদিস রয়েছে সহিহ বুখারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন সিয়ামি ইয়াউমাইন, দুই দিন রোজা রাখতে নিষেধ করেছেন বছরে। কি কি দিন? ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা, ঈদুল ফিতর প্রথম শাওয়াল আর ঈদুল আযহা হচ্ছে দশই জিলহজ। তাহলে দশই জিলহজ রোজা রাখতে পারছেন না আপনি, তাহলে নয় পর্যন্ত রাখবেন, এক থেকে নিয়ে নয় পর্যন্ত রোজা রাখতে পারেন, বিশেষ করে যারা হজে যাবেন না রোজা রাখেন, কারণ বড়ই ফজিলত রয়েছে। আর এই শীতকালে, শীতকাল সম্পর্কে একটি হাদিস রয়েছে যে শীতকালে রোজাকে কি বলা হয়েছে হাদিসে, আল গানিমাতুল বারেদা, শীতল গনিমত, শীতল গনিমত, ঠান্ডা গনিমত, গনিমত বুঝেন, গনিমত বলা হয় যে আল্লাহ শত্রুদের বিরুদ্ধে জিহাদ করে যে ধন সম্পদ হাসিল হয়, পরাজিত হওয়ার পরে তারা ছেড়ে ছড়ে উদা হয়ে গেল, তখন তাদের ধন সম্পদ যেগুলি পাওয়া গেল সেগুলি গনিমত, এই উম্মতের জন্য আল্লাহ গনিমতের সম্পদকে হালাল করেছেন, হালাল রিজিক। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গানিমত হালাল ছিল, যাকাত হালাল ছিল না, যাকাত হারাম করা হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর আলে বাইতের উপর, কিন্তু গানিমত হালাল করা হয়েছিল। তাহলে গানিমতের ধন সম্পদ হচ্ছে মান ইজ্জতের ধন সম্পদ, উত্তম ধন সম্পদ, উত্তম রিজিক। তো গনিমত সাধারণত এমনিতে লড়াই না করলে হাসিল হয় না। আর শীতল গনিমত হচ্ছে কি, যে লড়াই নয়, মেহনত নয়, পরিশ্রম নয়, বিনা পরিশ্রমে বিনা মেহনতে হাসিল হয়ে যায়, ওকে বলা হয় গনিমতে বারেদা। যেমন এককালে শীতল যুদ্ধের কথা শুনেছেন, রাশিয়া আর আমেরিকার শীতল যুদ্ধ, মানে মনের টেনশন কে কাকে পারে, দুটি হচ্ছে পরাশক্তি না, আর দুই পরাশক্তি কে কাকে পারে পরাস্ত করতে, কিন্তু যুদ্ধের মাধ্যমে না, কলা কৌশলে, শয়তানি করে, দুষ্টামি করে। হ্যাঁ, এ হচ্ছে আজকাল বিশ্বের রাজনীতি। হ্যাঁ, আজকাল এই গণতন্ত্রের রাজনীতি এই শিখানো হয়েছে যে যতই সৎলোক হোক, যারা বিরোধী দল তারা যতই সৎলোক হোক, হয়তো আমাদের চাইতে সৎলোক, তারপরেও না তাদেরকে টেনে হেঁচড়ে হোক, আরো তাদের বিরুদ্ধে প্রতারণা ছলনা করে হোক, আর যত রকমের বদমাইশি করে হোক, তাদেরকে টেনে ফেলতেই হবে এই পাঁচ বছরের মধ্যে। আর পাঁচ বছরের মধ্যে না পড়লে আচ্ছা আসুক, পাঁচ বছর তো পুরা হোক, তখন দেখছি। মিথ্যা যত বলতে হবে রাজনীতি করার ক্ষেত্রে, ঠিক না? এ হচ্ছে গণতান্ত্রিক রাজনীতি। অস্বীকার করতে পারবেন যে কেউ সত্য বলে গণতন্ত্রের রাজনীতি করেছে তার বিরোধী সম্পর্কে? যদি সৎ হয় তো বলবে যে ভাই আমি তো ইলেকশনে দাঁড়িয়েছি, কিন্তু আমার চেয়ে তো ওই লোকটি সৎ যে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমার প্রতিদ্বন্দ্বী, সুতরাং তাকে ভোট দিয়ে বলবে কেউ? আল্লাহ আগে ফিরে আসি আসল বিষয়ের দিকে। কি বলছিলাম যে এই দিনগুলি রোজা, তাই না? এই দিনগুলিতে রোজা রাখা হচ্ছে শীতল গনিমত, মানে লড়াই না করি, মেহনত না করে, কথায় মেহনত না করে গনিমত, মানে নেকি হাসিল হচ্ছে, অথচ গ্রীষ্মকালের মতো মেহনত নয় রোজাতে, বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে, আষাঢ় মাসে, শ্রাবণ মাসে, আশ্বিন পর্যন্ত যদি আপনাকে রোজা রাখতে হয়, কত কষ্টের রোজা, যারা রেখেছেন বুঝতে পারছেন যে কেমন রোজা, রোজার মতো রোজা, সেই খরার দিনে রোজা রেখেছেন, বিনা কাজ করাতে অবস্থা খারাপ রোজা রাখতে। আর এই দিনে রোজা রেখে যদি সেহরি না, ওখানে টেরি পাওয়া যায় না যে রোজা করলাম আর বা রোজায় আছি, কত আরামে রোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গানিমাতুল বারেদা আসসিয়ামু ফিশ্বিতা, শীতের দিনে রোজা রাখা হচ্ছে শীতল গানিমত, নেকি হাসিল হচ্ছে, অথচ আপনি টের পাচ্ছেন না, কষ্ট পাচ্ছেন না, খিদার পিপাসার। তো এই সুযোগ রয়েছে এই নয় জিলহজ মাসের নয় তারিখের রোজা, উপরন্ত তার সাথে সাথে আরামের রোজা। আল্লাহ যেন আমাদের সবাইকে সুযোগ দান করেন, বিশেষ করে পুরো নয় দিন, এক থেকে নয় পর্যন্ত রোজা রাখা তো ভালো, কিন্তু বিশেষ করে কোন তারিখের রোজা, নয় তারিখের রোজা, আরাফার দিনের রোজা। এই ক্ষেত্রে মনে রাখবেন একটি প্রশ্ন খুব বেশি আসে আমাদের ভাইদের পক্ষ থেকে, যে নয় তারিখে রোজা রাখবো না আরাফার দিনে রোজা রাখবো? হ্যাঁ, নয় তারিখে রোজা না আরাফার দিনে রোজা? নবী করিম বলছেন যে সিয়াম ইয়াউমে আরাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়াম ইয়াউমে আরাফা, আরাফার দিনে রোজা, সিয়াম ইয়াউমে আরাফা, এই শব্দটি এসছে আরাফার দিনের সিয়াম। আর আরাফার দিন কখন হয়? নয় জিলহজ, সৌদি আরবের নয় জিলহজ, বাংলাদেশের নয় জিলহজ নাই, ওখানে হইতে পারে, আটও হইতে পারে, সাতও হয়ে যেতে পারে, যেমন এবার তো দুই দিনের পার্থক্য হয়ে গেল। হ্যাঁ, যেই দিন হাজি সাহেবগণ আরাফে অবস্থান করেন সেই দিনের নাম হচ্ছে ইয়াউমে আরাফা, আরাফার দিন। তো আরাফার দিনের রোজার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজা। আর আজকাল যেহেতু সারা বিশ্বের মুসলিমদের জন্য জানা সুবিধা হয়ে গেছে যে আরাফায় কোন দিন হাজির অবস্থান করছে, পঞ্চাশ বছর একশো বছর আগে হয়তো জানার ব্যবস্থা ছিল না, খোঁজই পেত না যে কোন দিনে আরাফা হইলো আর কোন দিনে কোরবানি হইলো, এমনকি রেডিও পর্যন্ত ছিল না, গ্রামে হয়তো কোনো একজনের বাড়ি আছে, ওই চৌধুরীর বাড়িতে একজন, তাও নেই হয়তো, এলাকাকে এলাকা নেই, আরো একটু পেছনে চলে যান তাহলে। হ্যাঁ, তাহলে কি করে জানবে যে কখন আরাফা হচ্ছে না হচ্ছে? জানতে পারতো না, তখন কি করবে যখন জানছে না? তাহলে তারা নয় তারিখে রোজা রেখেছে, রেখেছে, আল্লাহ সেভাবে কবুল করেছেন। কিন্তু এখন জানার এত সুবিধা হয়ে গেছে যে প্রচার মাধ্যমগুলি সরাসরি ওই আরাফার দৃশ্য পেশ করছে আপনার দেশে, যে কোনো দেশে মুসলিম দেশে আছেন, আরাফার দৃশ্য পেশ করছে আপনার দেশে, যে আরাফাতে হাজি সাহেব আসছেন, যাচ্ছেন, এই করছে, সেই করছে, সব দেখতে পাচ্ছেন আপনি, বুঝতে পারছেন যে আজকে আরাফার দিন, তো আরাফার দিনে রোজা রাখতে হবে, জানার যখন ব্যবস্থা হয়ে গেছে। সিয়াওমে ইয়াউমে আরাফা, আরাফার দিনে রোজা রাখলে কি ফজিলত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর নিকট আশা রাখি, আন ইউকাফিয়া সানাত আল্লাতী ক্বাবলা ওয়াস সানা আল্লাতী বাদাহ, যে আরাফা রোজা রাখলে গত বা পেছনের এক বছরের গুনাহ মাফ হবে আর আগামী এক বছরের গুনাহ মাফ হবে। একটি রোজা রেখে, একটি রোজা রাখবেন, কিন্তু এই রোজা রাখবে কারা? হাজি সাহেবরা যারা আরাফে অবস্থান করেন তারা কি রাখবেন? তাদের জন্য রাখা উত্তম নয়, তাদের জন্য রাখা উত্তম নয়, সুন্নতের খেলাফ, উত্তম নয়। কথা ভালো করে মনে রাখবেন, উত্তম নয় মানে কি? হারাম, তাহলে জায়েজ কিন্তু অনুত্তম। উত্তম নয় কেন? প্রথম কথা, তারা সফরে, অধিকাংশ হাজি সাহেব
তারা সফরে, আনাচে কানাচের যদি হাজি হয় আশেপাশের হাজি, দার হাজি, মক্কার হাজি, তারপরে কষ্টের কাজ, মেহনতের কাজ, তোড়া দৌড়ে ছোটা ছোটে ভিড়, কষ্টের সময়, আর তাদের আরো বড় ইবাদত, এই রোজার চাইতে বড় ইবাদতে তারা আছেন আরাফে অবস্থান, আরাফার জিকির আজকার, আরাফার দোয়া, আরাফে আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে কাটাকাটি, আরো বড় ইবাদতে তারা রয়েছেন। ফরজ, এই ফরজ হজ নির্ভর করেছে আরাফার অবস্থানের ওপর। সুতরাং তাদেরকে বলা হয়েছে তোমরা রোজা রাখিও না, তোমাদের কষ্ট আল্লাহ কষ্ট চান না, যেখানে আল্লাহ ছাড় দিয়েছেন সেখানে কষ্ট চান না, আর যেখানে আল্লাহ আদেশ করেছেন সেখানে নিশ্চয় কষ্ট না, আপনি কষ্ট ফিল করছেন। যেমন একটি কথা আছে যে হক কথা, হক কথায় কি বন্ধু বেজার হয় কিন্তু তাকে কষ্ট লাগে, কষ্টদায়ক নয়। হক কথা, ন্যায্য কথায় কষ্ট লাগে সে অনুভব করে, কিন্তু আসলে যদি তার ঈমান যদি মজবুত হতো তাহলে কষ্ট অনুভব করতো না। এখানে যদি আপনার একটা সত্যি সত্যি আপনি ভুল করেছেন আর আপনার ভুলটি ধরে দেওয়া হলো, তারপরে মন মেজাজ আপনার ক্ষুণ্ণ হলো, তাহলে আপনার ঈমানের নবায়ন করা উচিত। কেন কোরআন হাদিসের কথা বললো, সহি হাদিসের কথা, আল্লাহ এবং রসুলের কথা, তারপরে কেন মন ক্ষুণ্ণ? আপনার ভুলটি ধরে দিল সে জানে আমার ভুল ধরলো, আমাকে এই অপমান করলো। তবে ভুল ধরার ক্ষেত্রে হিকমত অবলম্বন করা উচিত, যদি ব্যক্তি জীবনের ভুল হয় তাহলে লোকজনের সামনে না ধরে পার্সোনাল থাকে আদব কায়দার সাথে বলতে হবে। তো হাজির সাহেবরা রোজা রাখবেন না এই জন্য যে আল্লাহ ছাড় দিয়েছেন তাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরাফা অবস্থান করেছেন, হজের বছর রোজা রাখেননি, বিদায় হজের বছরে আরাফায় যখন অবস্থান করেছেন তখন নবী সাল্লাম রোজা রাখেননি, অন্যান্যদেরকে রোজা রাখতে বলেছেন। তাহলে যারা হজে নেই, হজের বাইরে আছেন, মক্কাতে আছেন কিন্তু হজ এবছর করছেন না, অথবা বাইরে রয়েছেন সারা বিশ্বের মুসলিম ভাইরা, তারা রোজা রাখবেন। রোজা রাখলে গত এক বছরের গুনাহ মাফ আর আগামী এক বছরের গুনাহ, দুই বছরের গুনাহ খাতা মাফ হবে। এই যে গুনাহ মাফের হাদিসগুলি রয়েছে বহু ক্ষেত্রে রয়েছে, শুধু এই ক্ষেত্রে নয় অন্য ক্ষেত্রে রয়েছে। এগুলির অর্থ কি যে কবিরা গুনাহ মাফ হবে, ছোট গুনাহগুলি মাফ হবে, কারণ ছোট গুনার জন্য তওবার শর্ত নেই। নেক আমল করলে, ভালো কাজ করলে ছোট গুনাহগুলি এমনিতে মাফ হইতে থাকে, এমনিতে মাফ হইতে, উযু করলে ছোট গুনাহ মাফ হয়, নামাজ পড়লে ছোট গুনাহ মাফ হয়, মসজিদে পায়ে হেঁটে গেলে যত দূর থেকে যাবেন যত কদম হাঁটবেন গুনাহ মাফ হয় ইত্যাদি, লাইলাতুল কাদারে জাগরণ করলে, ইবাদত বন্দী করলে গুনাহ মাফ হয়। তো গুনাহ মাফ হওয়ার জন্য বহু হাদিস আছে, জিকির আজকার করলে গুনাহ খাতা মাফ হয়, কালামা তাওহীদ বেশি বেশি পাঠ করলে গুনাহ মাফ হয়। তো গুনাহ মাফ হয় ছোট গুনাহ, সগীরা গুনাহগুলি, বড় গুনাহ যদি হয় তাহলে এই ক্ষেত্রে ওলামারা বলছেন যে তওবা শর্ত, তবে নেক আমলের মাধ্যমে বড় গুনাহ মাফেরও আশা রয়েছে। একটি লোক হয়তো ভালো বেশি বেশি নফল নেক আমল করছে না আর আল্লাহর কাছে তওবা করছে, তার এই তওবায় অত আন্তরিকতা নাও থাকতে পারে, সেজন্য আল্লাহ মাফ নাও করতে পারে, আল্লাহ তো অন্তর দেখেন। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম, নবী সাল্লাল্লাহু বলছেন আল্লাহ তোমাদের আকার আকৃতি দেখেন না, কে সুন্দর কে লম্বা কে বেঁটে কে সাদা এইসব দেখেন না, ওয়ালা ইলা আজসাদিকুম তোমাদের বডিও দেখেন না, আল্লাহর কাছে সব কোনো মূল্য নাও রাখে না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তবে আল্লাহ কি দেখেন, তোমাদের অন্তর দেখেন যে কোন অন্তর নিয়ে আপনি সত্যি ভালো অন্তর নিয়ে, অন্তরের সততার সাথে, নিষ্ঠার সাথে, আল্লাহ সন্তুষ্টি পরকালে মুক্তি আপনাকে ব্যতিব্যস্ত করে ফেলেছে সেই জন্য তওবা করছেন। আল্লাহ যদি মরে যায় অবস্থায় তাহলে আমি তো জাহান্নামে চলে যাব, কবর আজাব আবে, আমি নিমজ্জিত হব, আল্লাহ তুমি উদ্ধার কর, এই উদ্দেশ্যে জান্নাত হাসিলের উদ্দেশ্যে না, লোকজনের চাপে, লোকজন তওবা করাচ্ছে, গ্রামে সালিস তওবা করাচ্ছে, মারধর করে জুতা মেরে তওবা, ওই তওবা তো তওবা হলো না, অন্তর থেকে তওবা করতে হবে। কলব তোমাদের অন্তর দেখতে চান, আর ও আমালে তোমাদের আমল দেখতে চান আল্লাহ, কারণ অন্তরে যদি থাকে তাহলে তার বহি প্রকাশ ঘটবে আমলের মাধ্যমে। ওলাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমালিকুম, তাহলে অন্তর আমাদেরকে সৎ দেখাতে হবে আল্লাহকে, অন্তর আমরা মানুষকে দেখালে হবে না, অন্তরের কথা আমরা মানুষকে দেখাবার জন্য নিজের কথা মুখে বলতে হয় কিন্তু আল্লাহকে বলতে হবে না। হ্যাঁ, অন্তরের সততা যতটা আছে আল্লাহ সবকিছু জানেন, ওহু আলিমুন বিজাতিস সুদুর, তার সাথে তার বহি প্রকাশ ঘটবে আমলের মাধ্যমে, কথার মাধ্যমে, চলাফেরার মাধ্যমে, আচার আচরণের আচরণের মাধ্যমে, ব্যবহার চরিত্রের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে, কলব এবং আমল দেখতে চান আল্লাহ রাব্বুল আলামিন। তো নেক আমলের মাধ্যমে ছোট গুনাহগুলি মাফ হয়, বড় গুনাহ মাফ হওয়ার আশা রয়েছে কিন্তু তওবা শর্ত রয়েছে, আশা রয়েছে কিন্তু তওবা শর্ত রয়েছে। আল্লাহ বলছে ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নেকি করলে গুনাহ ঝরতে থাকে, গুনাহ সাফ হতে থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার রোজার বড় ফজিলত বলেছেন, রোজা সম্পর্কে নফল রোজার বড় আরো ফজিলত রয়েছে, যে ব্যক্তি একটি রোজা রাখবে আল্লাহর উদ্দেশ্যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে রাখবেন, নফল রোজার ক্ষেত্রে নবী করিম স্যার বলেছেন। যারা বেশি বেশি নফল রোজা রাখে তাদেরকে আল্লাহ স্পেশাল ফরজ তো রাখতেই হবে, ফরজ ছাড়া তার কোনো উপায় নেই, কিন্তু নফল রোজা যারা বেশি বেশি রাখে তাদেরকে আল্লাহ রাব্বুল স্পেশাল জান্নাতের একটি গেট দিয়ে জান্নাতে প্রবিষ্ট করবেন, দাখিল করবেন, সেই গেটের নাম হচ্ছে রায়্যান। তাহলে রোজার ফজিলত রয়েছে এই দিনগুলি, তার বিশেষ করে আরাফার দিনে। আর এই রোজা রাখবেন যারা হাজি সাহেব নন, হজে যাবেন না এই বছরে। তৃতীয় কাজ তকবীর, এবং এই দিনগুলিতে বেশি বেশি জিকির আজকার। জিকির আজকারের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে সুন্নতি যতগুলি জিকির রয়েছে সবগুলি করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ এর আগে বলা হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর, এই তিনটি তো ওই হাদিসটিতে আসছে। এছাড়া সুবহানাল্লাহ, তসবিহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে আফদালুদ দুআ ইয়া দুআ ইয়াউমি আরাফা, সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। সুতরাং আরাফার দিনকে খেলাধুলায় লাগালে হবে না, গল্প গুজবে লাগালে হবে না, আর শুধু ওই পাহাড় খুঁজে বেড়াবেন, আর এদিক সেদিক ঘুরে বেড়াবেন, আর খাওয়া দাওয়ার চিন্তায় শুধু থাকবেন যে কোথায় খাওয়া পাবো আর না পাবো, না। আগে থেকে কিছু ফল ফ্রুট নিয়ে নেন, সকাল সকাল নিয়ে নেন, যাতে করে আর সারাদিন চিন্তা মাগরিব পর্যন্ত চিন্তাই না করতে হয়। মুজদালিফা এসে আবার চিন্তা করবেন, বা রাস্তায় চিন্তা করবেন যে কোথাও খাবার পাওয়া যায় কিনা, আর সারাদিন যাতে করে চিন্তা না করতে হয়। আর জোহরের পরে, জোহর আসর পড়ার পরে শুধু খাওয়ার চিন্তাতে দুই চার ঘন্টা লাগিয়ে দিলেন, কি কি রাজকার করবেন, কি দোয়া করবেন। আফদালুদ দোয়া, সর্বোত্তম দোয়া, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। এই সুযোগ থেকে অসংখ্য মুসলিম যাদের অন্তর কত কাঁদছে আসার জন্য আসতে পারে না, আর আপনাকে সুযোগ দিয়েছেন, আপনি গল্প করে আরাফার দিনটি কাটিয়ে দিলেন। ও আফজালু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুন মিন ক্বাবলি, আর সর্বোত্তম দোয়া যেই দোয়া আমি বলছি এবং আমার পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন তারা বলেছেন, সে সর্বোত্তম দোয়া কি? কালিমায়ে তাওহীদ, আমাদের দেশে বলে যেটা মানে লোকেরা জানে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়াহি ওয়া ইয়ুমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ইয়া যিকির। এছাড়া ইউনুস আলাইহিস সালামের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কোরআনি দোয়া। দোয়াগুলি জিকির, জিকির কথাটি ব্যাপক, যেটা আমাদের দেশের মানুষের বোঝে না। জিকির মানে শুধু আল্লাহর জিকির ছাড়াকেই আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা জিকির ভাবে। জিকির কথা এত ব্যাপক যে জিকিরের মধ্যে সমস্ত দোয়া সামিল, কোরআনের দোয়াই হোক আর হাদিসের দোয়াই হোক, নিজের ভাষায় দোয়া হোক, আল্লাহ তুমি আমার গুনাহ কাতা মাফ করে দাও, আল্লাহ আমার রুজিতে তুমি বরকত দাও। কাকে স্মরণ করছেন আপনি? জিকির মানে তো স্মরণ করা, আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে সৎ করে দাও, ছেলে মেয়েদেরকে সুন্দর করে লালন পালন তৌফিক দাও, তাদেরকে নামাজি করার তৌফিক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি জালনি মুকিমা সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও, আমার সন্তান সন্ততিকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও। আপনি দোয়া করবেন, এটি জিকির নয়, কোরআনের জিকির। অথচ আপনি নিজের জন্য নামাজ কামনা করছেন, আপনার ছেলে মেয়েদের জন্য নামাজ কামনা, পরিবারের জন্য নামাজ কামনা করছেন, জিকির। তাহলে জিকির দোয়াকেও সামিল, আর জিকির যেসব জিকিরের কালেমাত রয়েছে হাদিসে সেগুলিকেও সামিল, আর এমনকি জিকির দিনের কথা শোনা এবং শোনানো তাকেও জিকির বলা হয়েছে। এই যে দিনের কথা শোনানো হচ্ছে, একে বলা হচ্ছে মাজলিসে জিকির। কারণ এখানে কাকে স্মরণ করানো হচ্ছে? আল্লাহকে স্মরণ করানো হচ্ছে। আপনাকে কার সাথে জড়িত করানো হচ্ছে? কাকে ভয় করবেন, কার জন্য ভালো আমল করবেন, হ্যাঁ, কার জন্য কার ভয়ে আপনি খারাপ কাজ থেকে বেঁচে থাকবেন, গোনা থেকে বেঁচে থাকবেন, সবগুলি তো আল্লাহর কথা। এবং কার তরিকায় চললে আল্লাহর জিকির হবে, আল্লাহকে স্মরণ করা হবে, এগুলি তো কথা হচ্ছে। সুতরাং দিনের মাহফিল, দিনের আলোচনা, তাফসির হোক, হাদিস হোক, ফিকহ হোক, যে কোনো মাসলা মাসাইলের আলোচনা হোক, এটি হচ্ছে মাজলিসে জিকির। আরবরা এই পরিভাষা টার্মটি বুঝে, আরবরাকে যদি মাজলিসে জিকির মানে ওই বিদাতি হালকার জিকির তারা বুঝে না, কোরআন সুন্নাহ মোতাবেক দিনের যে কোনো আলোচনা হচ্ছে সেগুলি মাজলিসে জিকির। কিন্তু আমাদের দেশের মানুষেরা জিকির মানেই বুঝে যে কোন পীরকে ধরেছে, তো কোন পীরের মুরিদ, আর কোন পীরের খলিফা ও জিকির করাচ্ছে, আর কার ওজিফা পড়ছে, এগুলির নাম জিকির। জিকির আদবের উপর একটি ক্যাসেট আছে, শুনবেন। জিকির সম্পর্কে আর বেশি বলছি না। তাহলে জিকির সম্পর্কে যত দোয়া রয়েছে কোরআনে সেগুলি জিকির, যত দোয়া হাদিসে রয়েছে জিকির, এছাড়াও আপনি নিজের ভাষায় আল্লাহ এক আল্লাহকে ডাকছেন জিকির। বেশি বেশি আল্লাহকে জিকির করা, আল্লাহ স্মরণ করা। সূরা হজ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দশ দিনের কথা, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মালুমাত, তারা আল্লাহর নামকে স্মরণ করবে, ফি আইয়ামি মালুমাত, সুবিদিত কয়েকটি দিনে, সর্বজন বিদিত বা জানাশোনা মালুমাত কয়েকদিনে তারা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর নাম স্মরণ করবে। আইয়ামি মালুমাত এখানে বলা হয়েছে, আইয়ামিন মালুমাতের তাফসিরে তাফসির কারগণ বলছেন যে এই দিনগুলি হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশ দিন, এক থেকে নিয়ে দশ পর্যন্ত। আর সুরায় বাকারায় রয়েছে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মাদুদাত, মাদুদাত মানে গণনাকৃত কয়েকটি দিন, তোমরা আল্লাহকে স্মরণ করো গণনাকৃত কয়েকটি দিনে। এর তফসির বলা হয়েছে মাদুদাত আর মালুমাত, এখানেও জিকির এখানেও জিকিরের কথা, দুটি তফসির ভালো করে শোনেন। মাদুদাত যেখানে বলা হয়েছে গণনাকৃত কয়েকটি দিন, এর তাফসির তাফসিরকার বলছেন এ হচ্ছে আয়ামে তাশরিকের দিনগুলি, অর্থাৎ এগারো বারো তেরো জিলহজ, জিলহজ মাসের এগারো বারো তেরো, এগুলি হচ্ছে আয়ামে মাদুদাত। এতে হাজি সাহেবরা কোথায় জিকির করবেন? এগারো বারো তেরো মেনায় জিকির আজকার করবেন, মেনায় জিকির আজকার করবেন। আর হাজি সাহেবদের ছাড়াও জিকির আজকার রয়েছে অন্যদের, যে ঈদের যে তকবীর রয়েছে এই তকবীরের মাধ্যমে জিকির। এই জিকিরের কথা, এইসব জিকিরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আরো বলেছেন বলে তোকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তোমাদেরকে যে সঠিক পথ প্রদর্শন করেছেন সেজন্য আল্লাহর মহত্ব বর্ণনা করবে, ঘোষণা করবে, তাকবীর পাঠ করবে। এই জন্য এই দিনগুলিতে তাকবীর পাঠ করা হয়, ঈদ উপলক্ষে তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এসব জিকির সম্পর্কেও মনে রাখবেন যে সম্মিলিত জিকির নাই, এক শ্রেণীর ইমাম সাহেবরা খতিবরা একটু মুরব্বী ধরনের লোকেরা মাইক নিয়ে নিয়ে চার জিকির করাচ্ছে, পড়ুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জিকির করাচ্ছে, আর লোকেরাও পিছনে পিছনে ঈদগাহে জিকির করছে। এসব জিকির সুন্নতে নেই, একা একা জিকির করতে হবে, একা একা এবং অন্তর্ধাবিত হইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। এই যে তকলিদি জিকির, তকলিদ মানে অনুকরণ, অন্ধ অনুকরণ, যে ওই যে মাইকে পড়াচ্ছে যে তার পিছনে পিছনে পড়ছেন, এতে কি হচ্ছে যত সুন্দর সুর হবে কণ্ঠ হবে ওই দিকে মন যাবে, যত জোরে সবাই চিৎকার করছে আপনি ওই জোরে ওদের সাথে তাল দিচ্ছেন, ঠিক কিনা? তাহলে আল্লাহর দিকে মন যাওয়ার চাইতে কণ্ঠের দিকে মন, সুরের দিকে মন, আপনার যে মুরব্বী যে পড়াচ্ছে তার পড়ার দিকে মন। সুতরাং এগুলিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবাই কেরামরা তারা করেননি আর জানেননি। এই দিনগুলিতে তওবা করা উচিত, তওবা সবসময় করা উচিত, কিন্তু ভালো সময়গুলিতে তওবা কবুল হওয়ার আশা বেশি। রমজান মাস মোবারক সময়, তওবা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন আমাদেরকে তওবা করা। আর তওবা সম্পর্কে জেনে রাখবেন তওবা করা ফরজ, প্রত্যেকের জন্য ফরজ, কারণ প্রত্যেকে আমরা গুনাহগার, কারো কম কারো বেশি, কিন্তু গুনাহ তো হচ্ছে। জানাশোনা গুনাহ না হলে অজান্তে গুনাহ হচ্ছে বহু, সৎ লোকদের যদি অজান্তে গুনাহ হয় তাহলে অসৎ লোকদের কত যে গুনাহ হচ্ছে চলাফেরার মাধ্যমে। তারপরে যেই ব্যক্তি জানে যে না আমার দ্বারা এই কাবিরা গুনাহ হয়েছে, তার জন্য তখনই ফরজে আইন। এক হচ্ছে সাধারণ নর্মাল অবস্থায় আপনার চোখে পড়ে না যে আপনি বড় কাবিরা গুনাহ করেছেন, তাহলে এটা হচ্ছে সাধারণভাবে আপনার ফরজে কিফায়ার মধ্যে রয়েছে। কিন্তু যখন দেখছেন যে না আমার দ্বারা একটা কাবিরা গুনাহ হয়ে গেছে, গীবত করেছি, পরনিন্দা করেছি, চুগলখড়ি করেছি, অথবা কারো বেমানি করেছি, আত্মসাত করেছি, ইত্যাদি হারাম খেয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, কত রকমের কি করেছি, তো তাহলে যখনই কেউ কাবিরা গুনাহ করবে তওবা করা তার জন্য ফরজে আইন, তওবা করা ফরজে আইন, ফরজ তওবা করতে হবে। এবং তওবার জন্য গুনাহগুলি ত্যাগ করতে হবে, তওবা মানে কোনো মন্ত্র পড়া নয়, তওবা মানে গুনাহ ত্যাগ করতে হবে, অনুতপ্ত লজ্জিত হইতে হবে গুনাহর উপর, যে আমি একজন মুসলিম আমার দ্বারা এরকম অন্যায় কাজ হয়েছে, আর আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে, আর মানুষের হক হলে তা পৌঁছে দিতে হবে বা তার কাছ থেকে মাফ নিতে হবে। চারটি শর্ত সাথে তওবা করতে হবে, তাহলে আল্লাহ তওবা কবুল করবেন, তাহলে তওবা কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর গতানুগতিক তওবা পড়া, পীর সাহেবের কাছে মুরিদদের গিয়ে তওবা পড়া, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু, আমাদের সে এই তো পড়া পড়ে যে পড়িয়ে দিল পড়িয়ে নিল না, এগুলি তওবা নাই, এগুলি গতানুগতিক তওবা। তওবা করতে হাকিকি তওবা, সত্যি সত্যি তওবা করতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে, বেশি বেশি নফল ইবাদত বন্দী করতে হবে, নফল ইবাদত বেশি বেশি নফল নামাজ পড়া, নফল নামাজ সারা বছর না পড়তে পারছেন ফজিলতের দিনগুলিতে নামাজ পড়েন, এই ফজিলতের দিন রয়েছে তো একটু চাস্তের নামাজ সালাতুদ দোহা পড়েন, সুন্নত নামাজগুলি সুন্দর করে পড়েন, পারলে রাত্রে উঠে একটু নামাজ পড়েন। তাছাড়া দান খায়রাত করা, সবসময় দান খায়রাত প্রয়োজন করতেই হবে, ফরজ যাকাত তো দিতে হবে, কিন্তু গরিব দুঃখী সবসময় সারা বছর রয়েছে তাদের দান খায়রাত করতে হবে, কিন্তু বেশি বেশি সৎ আমল করতে হবে কখন, বা এই নেকিগুলি সাদকা কখন করতে হবে, যখন দেখা যাচ্ছে যে ভালো সময় মোবারক সময়, সুতরাং নেকি বেশি হবে ওই সময়গুলিতে, তাহলে বেশি বেশি নেক আমলের মাধ্যমে নেকি বাড়াইতে হবে। তাকবীর পাঠের ক্ষেত্রে ওলামারা দুই ভাগে ভাগ করেছেন, এক রকমের তাকবীর হচ্ছে অনির্দিষ্ট তাকবীর, তাকবীরে মুতলাক সবসময় তাকবীর পাঠ করতে হবে, আর আরেক তাকবীর হচ্ছে তাকবীরে মুকাইয়্যিদ, মানে বিশেষ সময়ের তাকবীর, যেই তাকবীরটি বললাম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাহিল হামদ, প্রথম জিলহজ থেকে শুরু করে এই দশ পর্যন্ত, দশ জিলহজ পর্যন্ত এই তাকবীরগুলি হচ্ছে তাকবীরে মুতলাক, মানে যে কোনো সময় আপনি চলাফেরায় তাকবীর পাঠ করবেন। সাহাবায়ে কেরামরা, বিশেষ করে সাহাবায়ে কেরামদের মধ্যে কয়েকজন সাহাবী, তার মধ্যে উল্লেখযোগ্য আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজারে চলে যেতেন, বাজারে কোনো কাজ নেই, বাজারে চলতে থাকতেন আর মানুষের সাথে কথা বলতে থাকতেন, সালাম হয়তো তার সাথে সাথে উচ্চ স্বরে তাকবীর পাঠ করতেন স্মরণ করানোর জন্য অন্যদেরকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইল্লাহিল হামদ। আর আরেকটা হচ্ছে তাকবীরে মুকাইয়্যাদ, মানে বিশেষ সময়ের তাকবীর, সেটা হচ্ছে আপনার আরাফার দিন থেকে শুরু করে, আরাফার দিন থেকে শুরু করে নামাজের পরে পরে, যারা হাজি নয় তাদের, আর হাজিদের জন্য কোরবানির দিন থেকে, কোরবানির দিন থেকে শুরু করে 13 তারিখ তাশরিকের শেষ দিন আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর পাঠ করবে, যখনই সালাম ফেরা হবে তখনই বলবে। এই আমলগুলি আরব দেশে রয়েছে, এই দেশে দেখবেন সালাম ফেরার পরে এই দিনগুলিতে ভালো করে লক্ষ্য করে দেখবেন উচ্চ স্বরে তাকবীর পাঠ করছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরেকটি কাজ রয়েছে যা এখানে উল্লেখ করা জরুরি, তা হচ্ছে যে যারা কুরবানি করতে ইচ্ছুক, হাজি সাহেবরা নন, যারা হজে যাবেন তাদের ক্ষেত্রে ছাড় রয়েছে, কিন্তু হজে নয়, আপনি বাড়িতে আছেন বা আপনার এখানে যেখানে অস্থায়ী বাসা রয়েছে সেখানে আছেন, আর আপনি কুরবানি করতে ইচ্ছুক, কুরবানি আপনার এখানে হচ্ছে অথবা দেশে হচ্ছে, কিন্তু আপনি কুরবানি করছেন আপনার নামে বা আপনার পরিবারে নামে আপনি কুরবানি করছেন, তাহলে যে ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক সেই ব্যক্তি প্রথম জিলহজের চাঁদ যখন থেকে উঠে যাবে তখন থেকে শুরু করে ঈদের নামাজ না পড়া পর্যন্ত কি করবে না, শরীরে চুল কাটবে না, নখ কাটবে না, না মুন্ডন না ছোট করা, এগুলি করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে ইরশাদ করেছেন যে ইযা রাআইতুম হিলালা যিলহিজ্জা, যখন যিলহিজ্জা মাসের, যিলহজ মাসের তোমরা হিলাল মানে চাঁদ, প্রথম দ্বিতীয় তৃতীয় এই যে চাঁদ এগুলিকে হিলাল বলে, এই চাঁদ দেখে নিবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, আর তোমাদের কেউ কুরবানি করতে ইচ্ছুক, তাহলে যাদের কুরবানি নেই, অভাবী মানুষ কুরবানি করবে না, তাহলে সে কাটতে পারে। যে ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক ফালিয়ুমসিক আন শারিহি ওয়া আযফারিহি, সে যেন তার চুল না কাটে এবং নখ না কাটে, চুল নখ না কাটে। অন্য হাদিসে রয়েছে ফালা ইয়াখুযু মিন শারিহি ওয়া লা মিন আযফারিহি হাত্তা ইউদাহিয়া, যতক্ষণ পর্যন্ত কুরবানি না করে নেবে ততক্ষণ পর্যন্ত, তাহলে ঈদ পড়ার পরে প্রথম কাজ কুরবানি, কুরবানি করেন তারপরে চুল নখ কাটেন, ততক্ষণ পর্যন্ত চুল বা নখ কাটবে না, যেই চুলগুলি কাটা জায়েজ সেগুলি, ঠিক কিনা, আর যে চুল কাটা জায়েজ নাই, হ্যাঁ সেই চুল কি সারা বছর অন্য সময় কাটা যাবে, কিছু লোকের আছে 10 দিন কাটলেন না, মাশাআল্লাহ 10 দিন দাড়ি ছেড়েই দিলেন, তারপর যেমনি 10 দিন গেল ঈদটা পড়ে এসে কোরবানি করা হলো, তখন আপনার খাসি আর গরু কোরবানির সাথে সাথে দাড়িটিকে কোরবানি করে দিলেন, তো এমনটা করবেন না, ইমান মজবুত করতে চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বারবার করে স্মরণ করেছেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুন ইন কুনতুম মুমিনিন, মানুষকে ভয় করিও না, আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও। কাফের শিখেরা মানুষকে ভয় করে না, অথচ এক এক শহরে হয়তো একটি করেও পাওয়া যাবে না শিখ, যে দেশে ভারতের শিখ সেই ভারতও এমনও শহর আছে যে একটিও শিখ খুঁজে পাবেন না আপনি, ওই একাই চলাফেরা করছে গোটা শহরে, সে যদি তার জাতি খুঁজে, জাতি খুঁজে গোটা সিটিতে পাবে না, হয়তো বড় শহর 2-4-5টি শহর বাদ দিয়ে ছোটখাটো ডিস্ট্রিক্ট লেভেলে শহরে গেলে একটা একটাও খুঁজে পাবেন না, তাদের একটা রাজ্য পাঞ্জাব ছাড়া অন্য জায়গায় খুঁজে পাওয়া মুশকিল। তারপরে যেখানেই যাচ্ছে তারা তাদের বাতিল দাড়ি মোচ নিয়ে, কত বাতিলের উপর তারা বীর পুরুষ, কিন্তু মুসলিম এত বুজদিল হয়ে গেছে, এত কাপুরুষ হয়ে গেছে, বা এরা বিজাতিকে এমনভাবে স্মরণ করেছে যে মানুষকে ভয় করে। ফালা তাখাফুহুম, আল্লাহ বলছেন মানুষকে ভয় করো না, ওয়া খাফুনি, আমাকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, আর আমাকে ভয় করবে তোমাদের যদি ঈমান থাকে। ঈমানের লক্ষণ হচ্ছে একমাত্র আল্লাহকে ভয় করা, কে কি বলছে, কে কি করবে, আর কে ঝামেলায় ফেলবে। যেমন আজকাল এক শ্রেণীর লোকেরা খুব চিন্তিত, যারা নতুন নতুন দাড়ি রেখেছেন বিশেষ করে, আর এখন ঈমান অত মজবুত হয়নি দাড়ির ওপর, তারা চিন্তিত যে দেশে যাব, আর বড় করে পেশ করা হচ্ছে এই জিনিসগুলি, হ্যাঁ যে দাড়ি থাকলেই নাকি ধরছে, তাহলে লক্ষ লক্ষ না কোটি কোটি লোক বাংলাদেশে দাড়িওয়ালা আছে, সবকে ধরে কোথায় জায়গা দিবে, কোন মেহমানখানা আছে সরকারে সেখানে দাড়িওয়ালাদেরকে নিয়ে যাবে। তো দাড়ি রেখে সৎ পথে থাকবেন, দাড়ি রেখে কারো উপর অন্যায় করবেন না, দাড়ি রেখে জুলুম অত্যাচার করবেন না, নারী শিশুকে মারা জায়েজ নয়, এমনকি যারা যারা আসলে মুরতাদ, যারা আসলে নাস্তিক ইসলামের শত্রু, তাদেরকেও শাস্তি দেওয়া, পানিশমেন্ট দেওয়া আপনার হাতে নেই, এটি সরকারের হাতে, সরকার দিল তাদের ফরজ আদায় করলো, না দিল আল্লাহর কাছে তারা জবাবদিহি করবে আপনার কাজ না। আবার এই জন্য এই বিষয়টি সম্পর্কে সতর্ক করছি, যাতে করে আমরা সঠিক পথে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পাপের কাজ থেকে সর্বদাই বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের যেসব ভাইরা হজ করতে পারেন তাদেরকে হজ করার যেন তৌফিক দান করেন, যেসব ভাইরা হজ আদায় করেছেন তাদের হজ যেন কবুল করেন, যেসব ভাইরা হজ করতে ইচ্ছুক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখনও সুযোগ দেননি বা নিয়ত করেছেন তাদের নিয়ত পূরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যেন আমাদের ইবাদত বন্দেগী কবুল করেন, আমাদের হজ যেন কবুল করেন, আমাদের নামাজ যেন কবুল করেন, আমাদের কুরবানি যেন কবুল করেন, আমাদেরকে কুরবানি করার যেন তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।